বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 23 ফেব্রুয়ারি, 10 ফাল্গুন এবং ফার্সি 4 ইসফান্ত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের সান্ধ্য অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53 আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্স আর সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্স। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় partstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য রাশিয়া ও চীনের মধ্যে সহযোগিতার কোনো বিকল্প নেই বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মন্তব্য করেছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে বায়ুদূষণ রোধে অবৈধ ইট ভাটায় বিকল্প জ্বালানি ব্যবহারের পরামর্শ সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, পশ্চিমারা লিবারেলিজম ও ডেমোক্রেসির আড়ালে বিশ্বের সম্পদ লুটপাট করতে চায় বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলুজমা খামেনেই। জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক হামলায় অন্তত 11 ফিলিস্তিনি শাহাদাত, তীব্র নিন্দা জানাল ইসলামী প্রজাতন্ত্র ইরান। বাংলাদেশে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কিনা এ বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন আইনমন্ত্রী ও তথ্যমন্ত্রী। এবং ভারতের মোদী সরকার দেশটির গণতন্ত্রকে হিটলার সাহিত্যে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলুজমা খামেনেই বলেছেন লিবারেল ডেমোক্রেসির নেতারা গোটা বিশ্বের উপর আধিপত্য প্রতিষ্ঠার চক্রান্ত করেছে। লিবারেলিজম ও ডেমোক্রেসির ঝান্ডার আড়ালে তারা বিশ্বের সম্পদ লুটপাট এবং অন্য দেশ ও জাতির উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। স্বাভাবিকভাবেই ইসলাম ধর্ম এর বিরোধী। তিনি আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশেষজ্ঞ পরিষদের সভাপতি ও সদস্যদের সঙ্গে বৈঠকে সাক্ষাতে একথা বলেন। সর্বোচ্চ নেতা বলেন, প্রথমত, বিশেষজ্ঞ পরিষদ জনগণের ভোটে নির্বাচিত। দ্বিতীয়ত, এই পরিষদের সবাই আলেম, কাজেই বিশেষজ্ঞ পরিষদ ইসলামী ব্যবস্থায় প্রজাতন্ত্র এবং ইসলামের মধ্যে সমন্বয় ও ঐক্য তুলে ধরে। তিনি আরও বলেছেন, যখন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা পায় তখন জনগণের শাসন আসে, স্বাধীনতা নিশ্চিত হয়, তবে এর সঙ্গে থাকে ইসলাম ধর্ম। ইসলামী প্রজাতন্ত্র লিবারেল ডেমোক্রেসির হোতাদের বিশ্বব্যাপী আধিপত্য প্রতিষ্ঠার পরিকল্পনাকে ভেস্তে দেয়। তিনি বলেন, নিষেধাজ্ঞা না থাকলে আমরা শিল্প ও কারিগরি খাতে এত বেশি উন্নয়ন ঘটাতে পারতাম না।
বর্বর ইসরায়েলি সেনারা জর্দন নদীর পশ্চিম তীরে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত 11 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। বুধবার পশ্চিম তীরের উত্তর অংশে অবস্থিত নাবলুজ শহরে ইসরায়েলি সেনা অভিযানে এসব ফিলিস্তিনি শহীদ হন। নিহতদের মধ্যে 72 বছর বয়সী এক বৃদ্ধ এবং 14 বছর বয়সী এক শিশু রয়েছে। এছাড়াও নিহত হয়েছেন ইসলামী জিহাদ আন্দোলনের 2 জন কমান্ডার। ইসলামী জিহাদ আন্দোলনের সদর দপ্তর গাজা উপত্যকায় অবস্থিত। ইহুদিবাদী সেনাদের এই নৃশংস হামলায় আহত হয়েছেন আরও অন্তত 100 ফিলিস্তিনি, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহত ফিলিস্তিনি বৃদ্ধের ছেলে বলেছেন, তার বাবা নিজের দোকান থেকে বাজারে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বুধবারই নাবলুজ শহরে শহীদ ফিলিস্তিনিদের গণদাফন সম্পন্ন হয়েছে। গত ডিসেম্বরে যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে ফিরে আসার পর নাবলুজ ও এর নিকটবর্তী জেনিন শহরে হামলা জোরদার করেছে ইহুদিবাদী সেনারা। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের পাশবিক হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। বুধবারের ওই হত্যাকাণ্ডে অন্তত 11 ফিলিস্তিনি শহীদ ও অপর 100 জনেরও বেশি আহত হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার ইসরায়েলি সেনাদের পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ ধরনের হত্যাযজ্ঞের পুনরাবৃত্তি ঠেকানোর জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বর্বরতা ও পাশবিকতাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেছেন, মানবাধিকারের কথিত রক্ষক দেশগুলো সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরবতা ও নিষ্ক্রিয়তার কারণে এভাবে ফিলিস্তিনি জনগণকে হত্যা করে যাচ্ছে ইসরায়েল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। ফিলিস্তিন সংক্রান্ত আরও কিছু খবরে থাকছে বিশ্ব সংবাদের পরবর্তী অংশে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে যে 2টি শর্তে মুক্তি দেওয়া হয় সেখানে রাজনীতি করতে পারবেন না এমন কোন শর্ত ছিল না। তবে তার এই বক্তব্যের সাথে ভিন্ন মত জানিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মুক্তির শর্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের রাজনীতি করার কোন সুযোগ নেই। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বেগম খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো বাধা নেই, আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের সঙ্গে ভিন্নমত জানিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মুক্তির শর্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের রাজনীতি করার কোনো সুযোগ নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার বীজ অডিটোরিয়ামে রোহিঙ্গা সংকট এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বেগম খালেদা জিয়াকে যে 2টি শর্তে মুক্তি দেওয়া হয় সেখানে রাজনীতি করতে পারবে না এমন কোনো শর্ত ছিল না।
আইনগত বাধা হচ্ছে যে উনি নির্বাচন করতে পারবেন, তার কারণ হচ্ছে উনি দণ্ডিত, রাজনীতি করতে পারবেন না এইরকম কথা তো কোথাও নাই।
এদিকে সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের আইন অনুযায়ী কেউ যদি 2 বছরের বেশি শাস্তি প্রাপ্ত হন তিনি নির্বাচন করতে পারেন না। খালেদা জিয়া 2 বছরের অনেক বেশি সময় দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তার তো নির্বাচন করার প্রশ্নই আসে না।
খালেদা জিয়া 2 বছরের অনেক বেশি শাস্তি প্রাপ্ত হয়েছে, সাজাপ্রাপ্ত হয়েছে, ওটা নির্বাচন করার প্রশ্নই আসে না। এবং তাকে শর্ত সাপেক্ষে ঘরে থাকার অনুমতি দিয়েছে তার স্বাস্থ্য বিবেচনায়, তার শারীরিক অবস্থা এবং বয়স বিবেচনায় তাকে শর্ত সাপেক্ষে কারাগারের বাইরে ঘরে অবস্থান করার অনুমতি দেওয়া হয়েছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
মিয়ানমার সরকারের কাছে সমরাস্ত্র বিক্রি করেছে ভারত। গত 2 বছর ধরেই দুদেশের মধ্যে গভীর সামরিক সম্পর্ক বজায় রয়েছে। ভারতের 2টি মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে তথ্য জানিয়েছে ফ্রি এশিয়া রেডিও। এই গণমাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত গত 2 বছরে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। 2021 সাল থেকে এ পর্যন্ত অন্তত 4 দফায় মিয়ানমারের কাছে সমরাস্ত্র বিক্রি করছে নয়া দিল্লি। এসব অস্ত্রের মধ্যে রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। চলমান রোহিঙ্গা সংকটের মধ্যেই মিয়ানমারের কাছে ভারতের সামরিক সরঞ্জাম বিক্রির খবরে নানা মহলে সমালোচনা চলছে। নয়াদিল্লি ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ভারতের প্রতিবেশী নীতি বিশেষজ্ঞ কে ইউ ও কে ইও এম এ এর আগে বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ থাকলেও ভারত আছে মিয়ানমার সরকারের সঙ্গে। ভারতের নরেন্দ্র মোদী সরকার দেশটির গণতন্ত্রকে হিটলার সাহিত্যে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এমপি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এমপি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেছেন, মোদী সরকার ভারতের গণতন্ত্রকে হিটলার সাহিত্যে পরিণত করেছে। তিনি আজ বৃহস্পতিবার কংগ্রেসের মুখপাত্র পবন খেরাকে গ্রেপ্তারের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ওই মন্তব্য করেন। খাড়গে বলেন, বিরোধী দল সংসদে প্রশ্ন উত্থাপন করলে নোটিশ দেওয়া হয়। কংগ্রেসের অধিবেশনের আগে ছত্তিশগড়ে আমাদের নেতাদের বিরুদ্ধে ইডির অভিযান চালানো হয়েছে। আজ মিডিয়া চেয়ারম্যানকে করে বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয়েছে। মোদী সরকার ভারতের গণতন্ত্রকে হিটলার সাহিত্যে পরিণত করেছে, আমরা এই স্বৈরাচারের তীব্র নিন্দা জানাচ্ছি। ওই ইস্যুতে আজ কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তিনি বলেন, এটা স্বৈরতন্ত্র ছাড়া আর কি মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়, কিন্তু এটাই কি আপনাদের মত প্রকাশের স্বাধীনতা? এদিকে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা গ্রেপ্তার হওয়ার পর আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে দ্বারকা আদালত থেকে জামিন পেয়েছেন কংগ্রেসের মিডিয়া বিভাগের প্রধান পবন খেরা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুজ শহরে গতকাল ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনে যে ১১ ফিলিস্তিনি শহীদ হয়েছেন তার কঠোর নিন্দা জানিয়েছে প্রতিরোধ সংগঠনগুলো। একই সঙ্গে তারা এই রক্ত গঙ্গার বদলা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এই হত্যাযজ্ঞকে বিচার বহির্ভূত বর্বর হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য হিসাম কাসেম এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের এই হত্যাযজ্ঞের সঠিক জবাব দেবে প্রতিরোধ আন্দোলনগুলো এবং ইসরায়েলের এই হত্যাকাণ্ড অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোকে আরও সক্রিয় করবে। ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েলি আগ্রাসনকে ঘৃণ্য অপরাধ আখ্যা দিয়ে বলেছে, বিনা বিচারে এই অপরাধযজ্ঞকে পার পেতে দেবে না ফিলিস্তিনিরা। এদিকে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদাইনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে এ ধরনের বর্বরতার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুজ শহরে ইহুদিবাদী ইসরায়েল গতকাল যে বর্বর আগ্রাসন চালিয়ে ১১ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে তার কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটি ফিলিস্তিনি জনগণ এবং সংগঠনগুলোকে বিশেষ করে ইসলামী জিহাদ আন্দোলনকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। ইসরায়েলি বর্বর বাহিনীর তাণ্ডবের মুখে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধমূলক ভূমিকার প্রশংসা করে হিজবুল্লাহ বলেছে, শহীদের রক্ত দিয়েই বীরত্ব গাঁথা লেখা হয়। শহীদের রক্ত নাবলুজ শহরকে মহিমান্বিত করবে। এ শহরের জনগণ ধৈর্য এবং বীরত্বের মাধ্যমে গতকাল ইহুদিবাদীদের সন্ত্রাস মোকাবেলা করেছেন। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের নিরপরাধ মানুষের উপর ইহুদিবাদী বাহিনীর বর্বরতা ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ আবারও নিশ্চিত করল যে এই শত্রুদের সন্ত্রাসবাদের অবসান ঘটানোর একমাত্র পথ হল সশস্ত্র প্রতিরোধ। হিজবুল্লাহ আশা করেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে। দখলদারি ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের নাবলুজ শহরে বর্বর গণহত্যা চালানোর একদিন পর অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। আজ ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো গাজা শহরের উত্তরে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। বোমা হামলার পর সেখানে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে অভিযোগ করে, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো গাজা উপত্যকা থেকে ভোরের দিকে ইসরায়েল অধিকৃত সিদরাত এবং আশকেলন শহরের দিকে ৬টি রকেট ছুঁড়েছে। এর কয়েক ঘণ্টা পর ইসরায়েল গাজা উপত্যকার উপর বিমান হামলা চালায়। ইসরায়েল আরও দাবি করেছে তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে 5টি রকেট ভূপাতিত করে এবং একটি জনবসতিহীন এলাকায় পড়ে। গাজা থেকে ছোঁড়া রকেটের ফলে ইসরায়েলের ভেতরে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা অন্তত 8টি রকেট ছুঁড়তে দেখেছেন। চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বুধবার মস্কো সফররত চীনের স্টেট কাউন্সিলর ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট পুতিন বলেন, বিগত বছরগুলোর পরিকল্পনা অনুযায়ী রাশিয়া চীন সম্পর্কের উন্নতি হচ্ছে, সম্পর্কের প্রতিটি বিষয়ই সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। রাশিয়ার ইউক্রেন অভিযানকে কেন্দ্র করে আমেরিকা সহ ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মস্কোর সম্পর্ক যখন চরম উত্তেজনাকর হয়ে রয়েছে, তখন রাশিয়া সফরে গেলেন চীনের প্রভাবশালী কূটনীতিক ওয়াং ই। ইর সঙ্গে বৈঠকে পুতিন আরও বলেন, আমি বহুবার বলেছি আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে রুশ ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী চীনের মধ্যে সহযোগিতা অত্যন্ত জরুরি। তো শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে এবং নতুন মাইল ফলক স্পর্শ করেছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন বাবুল আক্তারের পরিবেশনায়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনা ক্ষমতাসীন দলের পররাষ্ট্র বিষয়ক কেন্দ্রীয় কমিটির প্রধান ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাতে বলেছেন, রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে এবং নতুন মাইল ফলক স্পর্শ করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক স্থিতিশীলতার স্বার্থে মস্কো ও বেইজিং এর মধ্যে সহযোগিতা এখন বেশি প্রয়োজন বলে জোর দেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ও চীনের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ 2024 সালের আগে $200 বিলিয়ন উপনীত হতে পারে। পুতিন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যৌথ সহযোগিতার জন্য বেইজিংকে ধন্যবাদ জানান। মস্কো এবং বেইজিং বিশ্বাস করে যে আন্তর্জাতিক উন্নয়ন এবং বিশ্ব ব্যবস্থার বাস্তবতা একটি বহুমুখী ব্যবস্থার পক্ষে যখন মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বহাল রাখার জন্য জোর দিয়ে আসছে। আমেরিকা বিশ্ব পলিসি একতরফাবাদের মাধ্যমে তার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে আসছে। এ বিষয়ে জোর দিতে গিয়ে বেইজিং এবং মস্কোর ঊর্ধ্বতন কর্মকর্তারা যতটা সম্ভব দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে চান। এর ধারাবাহিকতায় রাশিয়া ও চীন এখন অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক ও নিরাপত্তা, অস্ত্র, রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে ব্যাপক সম্পর্ক স্থাপন করেছে এবং একই সাথে সাংহাই সহযোগিতা সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানে দুই দেশের অংশগ্রহণের ফলে পশ্চিমের আধিপত্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ডের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর প্রমাণ হল 2022 সালের ফেব্রুয়ারিতে এ দুই দেশের প্রেসিডেন্টের বৈঠক এবং মস্কো ও বেইজিং এর যৌথ অবস্থান ব্যাখ্যা করে একটি নজিরবিহীন বিবৃতি জারি করা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই যৌথ বিবৃতিতে বলেছেন যে এই দুই দেশের বন্ধুত্বের কোনো সীমানা নেই। রাশিয়া ও চীনের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা এবং অংশীদারিত্বের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ব্লক সর্বদাই নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়াছে। চীন ও রাশিয়ার আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তি এবং প্রভাবের ক্রমাগত বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্র এতটাই উদ্বিগ্ন যে বিশ্বব্যাপী চীন ও রাশিয়ার ভীতি ছড়িয়ে দেওয়ার জন্য ওয়াশিংটন সব ধরনের প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের দূতাবাসে দূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। মনুষ্য বসবাসের অযোগ্য হয়ে পড়ছে বিভিন্ন জনবহুল শহর। সরকারের পরিবেশ মন্ত্রণালয় দূষণবন্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করলেও সারাদেশে এখনও ভাটাগুলোতে চলছে ইট তৈরির কার্যক্রম, ফলে এতে দূষণ আরও বাড়ছে। এ সম্পর্কে পরিবেশবাদীদের প্রতিক্রিয়াসহ প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের বাতাসে দূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। মনুষ্য বসবাসের অযোগ্য হয়ে পড়ছে বিভিন্ন জনবহুল শহর, এমন সব তথ্য উঠে আসছে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে। সরকারের পরিবেশ মন্ত্রণালয় দূষণ বন্ধে নগরীতে অভিযানও শুরু করেছে। চেষ্টা চলছে গাড়ির কালো ধোয়া রোধ করার, কিন্তু সারাদেশে এখনও ভাটাগুলোতে চলছে ইট তৈরির কার্যক্রম, যেখানে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্সের বাধ্যবাধকতা থাকলেও অধিকাংশ ইটভাটার সেগুলো নেই। পরিবেশ অধিদপ্তরের তথ্য এবং পবার মাঠ পর্যায়ের তথ্য মতে, ড্রাম চিমনির ভাটাসহ দেশে বর্তমানে ইটভাটার সংখ্যা 10,000-এরও বেশি, যার প্রায় 50% অবৈধ। এ সকল ইটভাটায় আধুনিক প্রযুক্তির পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণভাবে অবৈধ ড্রাম চিমনি ও 120 ফুট উচ্চতার স্থায়ী চিমনির ভাটায় ইট পোড়ানো হচ্ছে। বেশিরভাগ ইটভাটায় নিয়ম বহির্ভূতভাবে স্থাপন করা হয়েছে লোকালয় তথা মানুষের বসত বাড়ি গ্রামগঞ্জ শহর বন্দরের অতি সন্নিকটে, যেখান থেকে নির্গত হচ্ছে প্রচুর পরিমাণের কালো ধোঁয়া, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে।
ওইটা ধুমে আসলে এবারে ধানটা সিটা হয়ে যায়গা, কথা বুঝছেন, ফলনটা হয় না।
এই ড্রামটাকে যাইতেছে দুলামলে উড়াইতেছে, যে এটা ধুমে তুমে যায় গাছগুছার ক্ষতি হইতেছে না।
এছাড়া কালো ধোঁয়ার কারণে মানুষের ফুসফুসে সমস্যা, শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত নানা রোগও দেখা দিচ্ছে।
এই ধুমের কারণে তার শ্বাসকষ্ট আরও বেশি সমস্যা হয়।
রাজধানী ঢাকার আশপাশে সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকায় এখনও অবৈধ ইটভাটায় নষ্ট হচ্ছে পরিবেশ আর ক্ষতিগ্রস্ত হচ্ছে বাতাস। দূষণে বাড়ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি। এমন অবস্থায় মাঠ পর্যায়ে পরিবেশ অধিদপ্তর শক্ত অভিযান চালাচ্ছে বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের গাজীপুর অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ নয়ন মিয়া।
এটা পরিবেশ অধিদপ্তরের জেলা প্রশাসনের সহায়তায় আমরা প্রায় 250 ইটভাটা গাজীপুর থেকে উচ্ছেদ করে দিয়েছি।
তবে পরিবেশ বাঁচাও আন্দোলন পাওয়ার চেয়ারম্যান আবু নাসের মনে করেন, ইটভাটাগুলোতে এখন পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করার সময় এসেছে, নইলে মানব স্বাস্থ্যের ক্ষতি করে এমন উন্নয়ন কর্মযজ্ঞ একসময় দেশের জন্য মারাত্মক হুমকি বয়ে আনবে।
এগুলো যদি ভালোভাবে করে, 2 নম্বর হলো টেকনোলজিটা যদি উন্নত মানের করে, জ্বালানিটা দেখেন আপনি খুবই নিম্নমানের জ্বালানি কয়লা ব্যবহার করে আর।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, দৃষ্টিপাতের পর এবার রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আল্লাহর রাসুল হজরত মুসা আল ইসলামের নাম শুনেছ। তিনি প্রাচীন মিশরের গোশন প্রদেশে জন্মগ্রহণ করেন। হজরত মুসা ছিলেন সবচেয়ে বড় পাঁচ রাসুলের অন্যতম। অন্য চারজন রাসুল হলেন হজরত নূহ আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম।
বনি ইসরায়েলের নবী হজরত মুসা আলাইহিসসালামের নাম পবিত্র কোরআনে সর্বাধিক বার আলোচিত হয়েছে, অর্থাৎ তাঁর নাম উদ্ধৃত হয়েছে 136 বার। হজরত মুসার সময়ে যে ফেরাউন ছিল তিনি 18তম রাজবংশের, তার নাম ছিল কাবুস। সে যুগে ফেরাউন হতো মিশরের সম্রাটের খেতাব।
এখন থেকে 3,300 বছরেরও বেশি আগে এক প্রকাশ্য জনসভা ও উৎসবের আয়োজন করে দুর্দান্ত প্রতাপশালী ফেরাউন সুদক্ষ জাদুকরদের মাধ্যমে হজরত মুসা নবীকে অপমান করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর ইচ্ছায় ফেরাউনের জাদুকরদের উপর বিজয়ী হয়েছিলেন হজরত মুসা আলাইহিসসালাম। জাদুর প্রতিযোগিতাটি হয়েছিল মিশরের আলেকজান্দ্রিয়া শহরে। আজকের আসরে আমরা ঐতিহাসিক সেই ঘটনাটি শোনাব। এরপর থাকবে একটি গান, আর সবশেষে থাকবে এক নতুন বন্ধুর সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটিও গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমেই সত্য ঘটনাটি শোনা যাক।
হজরত মুসা আলাইহিসালামের পিতার নাম ছিল ইমরান এবং মাতার নাম ইউকাবাদ। হজরত হারুন আলাইহিসালাম ছিলেন হজরত মুসার সহোদর ও বড় ভাই। হজরত মুসা আলাইহিসালাম নবুয়ত লাভের পর প্রথমে জাদুকরদের ও ফেরাউনকে আল্লাহর একত্ববাদ মেনে নেয়ার এবং মূর্তি পূজা পরিহারের আহ্বান জানান। এক ও অদ্বিতীয় আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা হলে তার যে মারাত্মক পরিণতি হবে সে সম্পর্কেও তিনি তাদের সতর্ক করে দেন। তাদের জাদু বা ভেলকিবাজিকে তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচারের প্রচেষ্টা বলেও অভিহিত করেন।
কিন্তু ফেরাউন কোনো কথাই শুনল না। সে 12,000 দক্ষ জাদুকর নিয়ে হজরত মুসাকে মোকাবেলা করতে চাইল। তাদের মধ্যে প্রসিদ্ধ 5 জাদুকরের নাম ছিল শামউন, সাদুর, গাদুর, খতত ও মুসাফা। শামউন অন্য 4 জনের গুরু ছিল। তারা মিশরে পৌঁছে জানতে পারল যে হজরত মুসা আলাইহিসসালাম ঘুমানোর সময় তার লাঠিটি অজগর হয়ে তাকে পাহারা দেয়, ফলে তারা সাহস হারিয়ে ফেলে, কারণ জাদুকররা ঘুমিয়ে পড়ার পর তাদের জাদুর কার্যকারিতা থাকে না।
নির্দিষ্ট দিনে স্থানীয় অধিবাসীরা, ফেরাউনের সভাসদ ও সেনা সামন্তরা আলেকজান্দ্রিয়া শহরে উপস্থিত ছিল। ফেরাউন নিজে একটি মঞ্চে বসে এ দৃশ্য দেখছিল। জাদুর যুদ্ধ শুরু হওয়ার আগে হজরত মুসা আলাইহিসসালাম জাদুকর সর্দার শামাউনকে ডেকে বললেন, আমি যদি তোমার উপর জয়ী হই তাহলে কি তুমি আমার উপর ঈমান আনবে?
শামাউন বলল, আমি এমন জাদুর কারিশমা দেখাবো অন্য কারো জাদু তার ধারের কাছে আসতে পারবে না, কাজেই আপনি যদি বিজয়ী হতে পারেন তাহলে অবশ্যই মান আনব, কেননা তাতে বুঝতে পারবো যে আপনার কারিশমা জাদু নয়, জাদু হলে আমার উপর জয়ী হতে পারতেন না।
এ সময়ে জাদুকররা জানতে চাইল, হে মুসা, জাদু কি আপনিই আগে নিক্ষেপ করবেন নাকি আমরা আগে নিক্ষেপ করব?
মুসা আলাইহিসসালাম বললেন, তোমরাই নিক্ষেপ করো। জাদুকররা রশি ছেড়ে দিল মাঠে, সাথে তাদের হাতের লাঠিও। লাঠি আর রশি সাপ হয়ে লাফালাফি শুরু করল ময়দান জুড়ে। মুসার দিকে বারে বারে ধেয়ে আসছে ভেলকি দেখায়। ফেরাউন আর তার লোকজনের মনের খুশির বাঁধ ভাঙা জোয়ার। মুসার পরাজয় সুনিশ্চিত। আসমানি আদেশের অপেক্ষায় থাকেন আল্লাহর নবী।
এ সময় ওহি আসলো, আমি মুসার প্রতি প্রত্যাদেশ করলাম, তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো। সহসা তা তাদের অলেক মিথ্যা সৃষ্টিগুলোকে গিলতে লাগল।
হযরত মুসা তার লাঠি মাটিতে রাখার সাথে সাথে তা অজগর হয়ে প্রকাণ্ড হা করে ওসব গিলতে লাগল। অগণিত মানুষ হতবাক, ভীত বিহবল এদিক সেদিক দৌড় ঝাঁপ করতে লাগল।
জাদুর মহরণে যখন সত্য উদ্ভাসিত হল, মিথ্যা পরাজিত হল, তখন মুসা ও হারুন আলাইহিসালাম উভয়ে শুকরানা সিজদায় মাটিতে লুটিয়ে পড়লেন। তখন জাদুকররাও মুসাকে অনুকরণ করল। তারা সমস্বরে বলে উঠল, আমরা ইমান আনলাম জগৎসমূহের প্রতিপালকের প্রতি।
জালিম শাসক ফেরাউন দূর থেকে এসব দৃশ্য দেখছিল। এ সময় জনগণকে খেপিয়ে তোলার কৌশল নিয়ে ফেরাউন বলল, আজকের জাদু সম্পূর্ণ পাতানো খেলা, এর পেছনে তোমাদের অন্য মতলব আছে। ফেরাউন বলল, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা তার উপর বিশ্বাস স্থাপন করলে, এটা তো এক চক্রান্ত। তোমরা সজ্ঞানে এই চক্রান্ত করেছ নগরবাসীদেরকে নগর থেকে বহিষ্কার করার জন্য, তোমরা শীঘ্রই এর পরিণাম জানতে পারবে।
এ সময় জাতির উদ্দেশ্যে জালাময়ী এক ভাষণ দিল ফেরাউন। জনগণকে সত্যের বিরুদ্ধে দাঁড় করাতে সবচেয়ে বড় অস্ত্রটি অর্থাৎ দেশদ্রোহিতার অভিযোগ আনল ফেরাউন। হযরত মুসা নিন্দা জানিয়ে ফেরাউন বলল, তোমরা মিশরবাসীকে দেশ থেকে বহিষ্কারের ষড়যন্ত্র করেছ। তোমাদের উদ্দেশ্য মিশরের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, তোমরা কানে কানে সেই শলা পরামর্শই করেছ।
দুজন কিপ্তি ছাড়া সব জাদুকর ছিল বনি ইসরায়েলের বংশোদ্ভূত। তাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার উস্কানিমূলক বক্তৃতার সাথে তাদের দমিয়ে রাখার জন্য এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করল ফেরাউন। সদম্ভে ঘোষণা করল, আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কর্তন করবই, অতঃপর তোমাদের সকলকে শোলবিদ্ধ করবই, ডান পা আর বাম হাত অথবা বাম পা আর ডান হাত, অবশ্যই তোমাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে রাখব।
ফেরাউনের এমন হুমকিকে পাত্তাই দিল না জাদুকররা। ইমানি শক্তির বিস্ফোরণে তাদের রক্তকণিকায় শিহরণ জাগল আল্লাহর মহব্বতের আর তাঁর পথে শাহাদাত লাভের তামান্নার। যে জাদুকররা সকালে কাফির ছিল তারাই বিকেলবেলা খাঁটি মুসলমানে রূপান্তরিত হল। আল্লাহর নবীকে পরাস্ত করতে রশি নিয়ে এসেছিল, এখন নিজেরা বন্দী হয়ে গেল ইমানের রশিতে। ক্ষমতাধর ফেরাউন যখন হাত পা কর্তন আর শুলিতে চড়ানোর হুমকি দিল, তখনও তারা অবিচল। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো আকুতি তাদের নাই। তারা বলল, আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করব।
ফেরাউনকে তারা মুখের উপর বলে দিল, তুমি তো আমাদেরকে শাস্তি দিচ্ছ শুধু এজন্য যে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে ঈমান এনেছি, যখন তা আমাদের নিকটে এসেছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য দান করো এবং মুসলমান রূপে আমাদের মৃত্যু দাও।
জাদুকররা আরো বলল, অন্যায়ের সামনে মাথা নত করা, জালিমের সহযোগিতা করা, জুলুমের সমর্থক হয়ে পদ পদবী লাভ করা, তার চেয়ে আমাদের কাছে মৃত্যু অনেক শ্রেয়। জন্মেছি তো মরতেই হবে, এই মরণ যদি আল্লাহর রাহে হয়, সত্যের পথে হয়, সেটিই হবে জীবনের পরম সাফল্য।
তারা বলল, আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর তোমাকে আমরা কিছুতেই প্রাধান্য দিব না, সুতরাং তুমি করো যা খুশি করতে চাও, তুমি তো কেবল পার্থিব জীবনের উপর কর্তৃত্ব করতে পারো। জাদুকরেরা আরো বলল, আমরা নিশ্চয়ই আমাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছি যাতে তিনি আমাদের অপরাধ ক্ষমা করেন, এবং তুমি আমাদেরকে জাদু করতে যে বাধ্য করেছ তাও যেন ক্ষমা করেন। আর আল্লাহ শ্রেষ্ঠ ও স্থায়ী।
তারা আরো বলল, আমাদের সামনে জীবন মৃত্যুর অপার রহস্য উন্মোচিত হয়ে গেছে, যে তার প্রতিপালকের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য তো আছে জাহান্নাম, সেথায় সে মরবেও না বাঁচবেও না। এবং যারা তার নিকট উপস্থিত হবে মুমিন অবস্থায় সৎকর্ম করে, তাদের জন্য আছে সমুচ্চ মর্যাদা স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেথায় তারা স্থায়ী হবে, এবং এই পুরস্কার তাদেরই যারা পবিত্র। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পথ শিশুদের নিয়ে একটি গান। গানটির গীতিকার বিলাল হোসাইন নুরী, সুরকার মশিউর রহমান, আর গেয়েছে শিশুশিল্পী আহমেদ নাফিস।
রং বেরঙের ফুলের ডালা জড়ো করে গাথি মালা, রং বেরঙের ফুলের ডালা জড়ো করে গাথি মালা, নিজের গলায় পরব না ভাই নিজের গলায় নয়, তোমার কাছে বিক্রি করে ওষুধ নেব মায়ের তরে, সন্ধ্যা যখন হয় তোমার কাছে বিক্রি করে ওষুধ নেব মায়ের তরে, সন্ধ্যা যখন হয় বড় হওয়ার অনেক আশা, বুকের মাঝে বাঁধত বাসা, বড় হওয়ার অনেক আশা, বুকের মাঝে বাঁধত বাসা, অনাথ শিশুর স্বপ্নরা সব স্বপ্ন হইর, মানুষ হয়েও জন্ম নিলেও টুকাই পরিচয়, রং বেরঙের ফুলের ডালা জড়ো করে গাথি মালা, রং বেরঙের ফুলের ডালা জড়ো করে গাথি মালা, নিজের গলায় পরব না ভাই নিজের গলায় নয়, তোমার কাছে বিক্রি করে ওষুধ নেব মায়ের তরে, সন্ধ্যা যখন হয় তোমার কাছে বিক্রি করে ওষুধ নেব মায়ের তরে, সন্ধ্যা যখন হয় ক্ষুধার আগুন যখন জ্বলে বুকের মাঝে পাথর গলে, ক্ষুধার আগুন যখন জ্বলে বুকের মাঝে পাথর গলে, দুমুঠো ভাত জোগাড় করা কঠিন মনে হায় রে ক্ষুধার পৃথিবী কি এতই বিষাদময়, রং বেরঙের ফুলের ডালা জড়ো করে গাথি মালা, রং বেরঙের ফুলের ডালা জড়ো করে গাথি মালা, নিজের গলায় পরব না ভাই নিজের গলায় নয়, তোমার কাছে বিক্রি করে ওষুধ নেব মায়ের তরে, সন্ধ্যা যখন হয় তোমার কাছে বিক্রি করে ওষুধ নেব মায়ের তরে, সন্ধ্যা যখন হয়।
বন্ধুরা, নাফিসের চমৎকার কণ্ঠে গানটি শুনলে তোমরা অবশ্যই পথ শিশুদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে কেমন? তো অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের এক নতুন বন্ধুকে। হ্যালো, তোমার নাম কি?
আমার নাম ইশরাত আলম।
ইশরাত আলম, তোমার নাম খুব সুন্দর নাম তো। তো তোমার নামের অর্থ কি?
ইশরাত আলম নামের অর্থ পবিত্র পৃথিবী।
বাহ, চমৎকার অর্থবোধক নাম তোমার। তো তুমি কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ো?
আমি বার্স কেজি এন্ড হাই স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ি।
আচ্ছা, পড়াশোনা ছাড়া অবসর সময় তুমি আর কি কি করো?
আমি পড়াশোনার অবসরে ছবি আঁকতে ভালোবাসি।
আচ্ছা আদিবা, আজকের আসরে তুমি কি শোনাবে?
আমি একটা কবিতা শোনাবো।
কবিতা শোনাবে, ঠিক আছে, শোনাও।
কবিতার নাম আমাদের দেশ, লিখেছেন আনম বজলুর রশিদ। আমাদের দেশ, আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, মাঠে মাঠে চড়ে গরু নদী বয়ে যায়, জেলে বাই দরে মাছ মেঘের ছায়ায়, রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা, চাষাবাই করে চাষ কাজে নেই হেলা, সোনার ফসল ফলে ক্ষেত বরাদান, সকলের মুখে হাসি গান আর গান।
তোমার ছড়াটা বেশি ভালো হয়েছে। তো আজকের আসরে অংশ নেয়ার জন্য ইরশাদ আলম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। শ্রোতাবন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 23 ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই শেখ হাসিনা, মানব জমিন। বাধ্যতামূলক অবসরে সিআইডির এক পুলিশ সুপার বাংলাদেশ প্রতিদিন। চালের জন্য এমন যুদ্ধ আগে দেখি নাই প্রথম আলো। ইডেনের ছাত্রী নিবাসে আবারও ছাত্রী নির্যাতন, যুগান্তর। ভোলায় খুঁটির সঙ্গে বেঁধে কিশোরকে নির্যাতন, ভিডিও ভাইরাল ইত্তেফাক। কলকাতা শিরোনাম, কংগ্রেসের ভীমরতি হয়েছে, মেঘালয়ে রাহুল তোপ ডাকতেই ফুঁসে উঠলেন অভিষেক, সংবাদ প্রতিদিন। ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম 25 জনের বাইরে চলে গেলেন মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি, আনন্দবাজার পত্রিকা। প্রাচুর্যের জন্য রাজনীতি চলবে না বললেন বিমান বসু, গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বারবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত বিধ্বস্ত ফুলপুরি ও তার বাবা। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলে
ছাত্রলীগ নেত্রীদের নির্যাতনের শিকার ফুলপরি খাতুন ও তার বাবার ক্যাম্পাসে যাবার কষ্টের বর্ণনা দিয়ে এই শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো। কি বলবেন আপনি এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। আসলে সমস্যা হয়েছে কি, বাংলাদেশে যতদিন পর্যন্ত ছাত্র রাজনীতি থাকবে ততদিন পর্যন্ত ক্যাম্পাসে এই ধরনের অপকর্ম, দুরাচারী, অসভ্য কর্মকাণ্ড চলতেই থাকবে। কারণ হচ্ছে এরা ক্ষমতার ভাগিদার এবং ক্ষমতার সুবিধা পাওয়ার কারণে এরা ধরাকে সরা কেন। আমি মনে করি যে এর বিপরীতে তারা সমস্ত অভদ্রতা বর্বরতাকে পুঁজি করে এবং শিক্ষার বদলে কুশিক্ষাকে পুঁজি করে এরা এদের ভবিষ্যৎ গড়ে। মুশকিলটা হয়েছে যে এই যে এত অনাচারী, এত অপরাধযোগ্য এরা চালাচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ, শুধুমাত্র এখন ছাত্রলীগ করছে তা না, অন্যান্য ছাত্র সংগঠন তারাও কিন্তু মোটামুটি ভাবে একই কাজ করে। যে যেখানে ক্ষমতা ধর, যার যেখানে দাপট বেশি সে সেখানে একই ভাবে কাজ করে। তো যে কথা আপনি বললেন ফুলপুরি এবং তার বাবা যে অবর্ণনীয় দুঃখ কষ্টের মাঝ দিয়ে সেই পাবনার প্রত্যন্ত চর অঞ্চল থেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছে, তারা ক্লান্ত শ্রান্ত হয়ে যাচ্ছে এবং তারা খুব কষ্টে আছে এই বিষয়টা নিয়ে। আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচারের নামে, তদন্তের নামে তাদের সাথে উপহাস করছে। আমি মনে করি যে এটি আর এক ধরনের অপরাধ। এই ঘটনায় যারা অপরাধী তারা ক্যাম্পাসে থাকছে, অথচ যে মেয়ে ভিকটিম, যে পরিবার ভিকটিম, তারা ক্যাম্পাসের বাইরে থেকে প্রতিদিন বা যখন প্রয়োজন তখন তাদেরকে এইভাবে কষ্ট করে আনা হচ্ছে, তাদেরকে কষ্ট করে আসতে হচ্ছে। এটি মারাত্মক রকমের অন্যায়। এই অন্যায় কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বিষয়টি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত।
এবার একটি আন্তর্জাতিক খবর। ইসরায়েলি বাহিনীর গুলিতে আরো 11 ফিলিস্তিনি শাহাদাত, গণদাফন অনুষ্ঠিত, এ পরিস্থিতি নিয়ে আপনি কি বলবেন?
জি, ইহুদিবাদী ইসরায়েলের বর্তমানে যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ইনি অত্যন্ত যুদ্ধবাজ মানুষ। যুদ্ধ ছাড়া, মানুষ হত্যা ছাড়া তার মননে মগজে আর কিছু আছে এটি আমি আসলে ভাবতে পারি না। একথা ঠিক যে ইসরায়েলে যে ব্যক্তির ফিলিস্তিনিদের উপরে যত বেশি জুলুম, নির্যাতন, হত্যাযজ্ঞ চালাতে পারবে তার ভোট পাওয়ার এবং তার ক্ষমতায় দীর্ঘ দিন থাকার নিশ্চয়তা আসবে। নেতানিয়াহুর ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। আগের দফায় প্রায় 10 বছর ধরে তিনি ক্ষমতায় ছিলেন, একইভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। মাঝখানে কয়েকটা দলের কোয়ালিশন সরকার গঠন হয়েছিল এবং তারা টিকতেই পারেনি ইসরায়েলের ক্ষমতায়। আবার নেতানিয়াহু ক্ষমতায় ফিরে এসেছে এবং আমি তখনই বলেছিলাম যে এই নেতানিয়াহু ক্ষমতায় ফিরেছে তার মানে ফিলিস্তিনে রক্তের বন্যা এবার বয়ে যাবে আগের চেয়ে অনেক বেশি মাত্রায়। আজকে নতুন বছরের 1 মাস 23 দিন, এর ভিতরে 57 জন ফিলিস্তিনের জীবন চলে গেছে এই ইহুদিবাদ ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর হাতে। মুশকিলটা হয়েছে এত বর্বরতা, এত হত্যাকাণ্ড, এত নির্যাতন, জুলুম, উৎপীড়ন, এর পরেও আরব শাসকগুলোর হুঁশ হলো না। ফিলিস্তিনি জাতিগোষ্ঠীর প্রতি তাদের দরদ ভালোবাসা টিকল না, বরং সেই ইহুদিবাদ ইসরায়েলের সাথে তারা বন্ধুত্ব করার জন্য পাগল এবং তার খেসারত দিতে হচ্ছে ফিলিস্তিনি জনগণ। এত কিছুর পরেও ফিলিস্তিনিরা নিশ্চয়ই তাদের মুক্তির পথ বেছে নেবে, এটি আমি বিশ্বাস করি।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। মধ্যপ্রদেশে 6,000 পাটোয়ারি পদে আবেদন, 12 লক্ষের প্রার্থীরা কেউ ডক্টরেট, কেউ ইঞ্জিনিয়ার। সংবাদ প্রতিদিন পত্রিকা চাকুরি সম্পর্কিত এ খবরে লেখা হয়েছে, সম্প্রতি মধ্যপ্রদেশের ভূমি রাজস্ব দপ্তর কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেয় সাকল্যে শূন্য পদ সংখ্যা 6,000, সেখানে 12 লক্ষ প্রার্থী আবেদন করেছেন ওই পদের জন্য। এবং ওই পদের জন্য স্নাতক কর্মী চাইলেও দেখা যাচ্ছে আবেদনকারী অনেকেই ইঞ্জিনিয়ার, এমনকি ডক্টরেট প্রার্থীও পাটোয়ারি পদে চাকরির জন্য আবেদন করেছেন। বিজেপি শাসিত রাজ্যের বিরোধীদের বক্তব্য, এই ঘটনা মধ্যপ্রদেশের বেকার সমস্যাকে মারাত্মকভাবে তুলে ধরেছে। প্রাচুর্যের জন্য রাজনীতি চলবে না বললেন বিমান বসু, গণশক্তির শিরোনামের খবরে লেখা হয়েছে। রাজনীতির ক্ষমতাধররা উচিত অনুচিতের ফারাক মুছে দিতে চাইছে, ভোগবাদী দর্শন, খাও পিও মৌজ করো। ক্ষমতাধররা রাজনীতির সুবাদে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাকরি বিক্রি করে আয় করেছে, দুর্নীতির দায়ে জেলে রয়েছে। খোলা চোখেই সাদা কালোর ফারাক মানুষ বুঝতে পারলেও দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে যারা, তারা বলছে অভিযোগ উঠলে কি হবে, প্রমাণ তো হয়নি, যেভাবে পারো আয় করো, আয়ের জন্য রাজনীতি, এই অবস্থা চলতে পারে না। বুধবার আসানসোলে উপচে পড়া সভায় একথা বলেন প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু। সংবাদ প্রতিদিনের খবর, বিএসএফের 54 নম্বর ব্যাটালিয়নের একজন মহিলা কনস্টেবলকে ধর্ষণ করার অভিযোগে দায়েরের পর কেটে গেছে বেশ কয়েক ঘণ্টা। তা সত্ত্বেও বুধবার বিকেল পর্যন্ত অধরা ছিল অভিযুক্ত বিএসএফ ইন্সপেক্টর কিতাব সিং। অবশ্য সংবাদ প্রতিদিনের এ সম্পর্কিত খবরে লেখা হয়েছে, বিএসএফ এর মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে অবশেষে গ্রেপ্তার সীমান্ত রক্ষা বাহিনীর ইন্সপেক্টর পদমর্যাদার কোম্পানি কমান্ডার। বুধবার রাতে চাপড়ায় বিএসএফ এর সীমানগর সেক্টর হেডকোয়ার্টার থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। পশ্চিমারা লিবারালিজম ও ডেমোক্রেসির আড়ালে বিশ্বের সম্পদ লুটপাট করতে চায় বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদ ইসরায়েলের পাশবিক হামলায় অন্তত 11 ফিলিস্তিনির শাহাদাত, তীব্র নিন্দা জানাল ইসলামী প্রজাতন্ত্র ইরান। বাংলাদেশে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কিনা এ বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন আইনমন্ত্রী ও তথ্যমন্ত্রী। ভারতের মোদি সরকার দেশটির গণতন্ত্রকে হিটলার শাহিতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবার আরও একটি খবর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে ন্যাটো জোটের পূর্বাঞ্চলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ন্যাটো জোটের পূর্বাঞ্চলের দেশগুলোর সমন্বিত অংশকে বুখারেস্ট নাইনও বলা হয়। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.